ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 12:00 আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রাজধানী ঢাকার বাইরে ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে, এর মধ্যে সরকারি হিসেবে মারা গেছেন 18 জন, বেসরকারি হিসেবে 72 জন।
ঢাকা থেকেই জহুরুল আলমের রিপোর্ট।
উপজাতিদের একজন শীর্ষ নেতা অভিযোগ করেছেন যে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মানবাধিকার পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হল 7 মাওবাদী, এদের মধ্যে রয়েছে 3 মহিলাও।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলছেন তিনি দেখতে চান যে ভূমিতে স্থাপিত মধ্যপাল্লার আমেরিকান ক্ষেপণাস্ত্র এশিয়ায় মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসেবে এই প্রথম বিদেশ সফরের সময় এসপার সংবাদদাতাদের বলেন যে বিরাট এলাকা জুড়ে এই ইন্ডো প্যাসিফিক অঞ্চল গঠিত, সেজন্যই এ ধরনের অস্ত্রের প্রয়োজন রয়েছে। রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক মধ্যপাল্লার পারমাণবিক শক্তি চুক্তি বা INF চুক্তির কারণে এর আগে যুক্তরাষ্ট্র 500 থেকে 5,500 কিলোমিটার দূরত্বের ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারছিল না। ওয়াশিংটন গতকাল শুক্রবার INF চুক্তি থেকে বেরিয়ে এসছে একথা বলে যে রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করছে। এসপার বলেন এখন সময় এসছে যে আমরা এই চুক্তির বোঝা নামিয়ে ফেলি এবং আমরা আমাদের নিজেদের স্বার্থ দেখি, আর আমাদের নেটো মিত্ররাও তাই মনে করছে। তবে এশিয়া ঠিক কোথায় এবং কবে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে সে কথা বলতে তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেন যে তিনি আশা করছেন কয়েক মাসের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে আজ কাতারের রাজধানী দোহাতে 8ম দফা শান্তি আলোচনা কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তারা আগামীকাল রোববার আবার আলোচনায় বসবে বলে জানা গেছে। বর্তমানে দোহায় অবস্থিত ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আয়েশা তানজিম বলেন যে দুপক্ষ আজ দোহায় প্রায় 2.5 ঘন্টা ধরে বৈঠক করেছেন, কিন্তু বৈঠক শেষে কেউ কোনো মন্তব্য করেননি। তবে তানজিম বলছেন যে এই আলোচনার আগে উভয় পক্ষই এরকম আভাস দিয়েছিলেন যে তারা সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এ সপ্তাহের গোড়ার দিকে তালিবান আলোচনাকারীদের মুখপাত্র সোহেল শাহিন ভয়েস অফ আমেরিকাকে বলেন যে দুপক্ষই প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করেছে এবং একটি খসড়া প্রায় সম্পন্ন করেছে, যাতে তাঁর কথায় আমরা গুরুত্বপূর্ণ সব বিষয়ের প্রতি আলোকপাত করেছি। কোনো রকম সুনির্দিষ্ট বর্ণনা ছাড়াই শাহিন বলেন ওই খসড়ায় উভয় পক্ষের সম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সে দেশ ত্যাগ করার সময়সীমার রূপরেখা রয়েছে এবং এর বিনিময়ে তালিবান এই নিশ্চয়তা দিচ্ছে যে আফগানিস্তানের মাটি, বিশেষত যে জায়গাগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তা যেন আন্তর্জাতিক সন্ত্রাসের লালন ভূমিতে পরিণত না হয়। ওদিকে জাতিসংঘ আজ এক বিবৃতিতে জানিয়েছে যে জুলাই মাসে আফগানিস্তানে সবচাইতে বেশি সংখ্যক অসামরিক লোক হতাহত হয়েছে। জাতিসংঘ বলছে বিগত জুলাই মাসে 1,500 অসামরিক লোকজন হতাহত হয়েছে, যা কিনা 2017 সালের মে মাসের পর কোনো এক মাসে সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা। বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরে এখন ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে। গত 24 ঘন্টায় 680 জন ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সারা দেশে আক্রান্ত হয়েছেন প্রায় 23,000 মানুষ। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
সরকারি হিসেবে মারা গেছেন 18 জন, বেসরকারি হিসেবে 72 জন। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের দাবি ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে। স্থানীয় সরকার বিভাগ সহ সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এডিস মশার লার্ভা ধ্বংস করতে 50,000 পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি পুলিশ কমিশনার রাশেদুজ্জামান মিয়া এই তথ্য জানিয়েছেন। ঈদে গড়মুখ মানুষজন কিছুটা দুশ্চিন্তায়। কীটতত্ত্ববিদ মঞ্জুর চৌধুরী মনে করেন ঈদের সময় এই রোগ আরও ছড়াবে। ওদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তরফে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে ঢাকায় ডেঙ্গু মহামারী রূপ নিয়েছে। তাদের মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী 1,00,000 মানুষের মধ্যে 15 জন কোনো রোগে আক্রান্ত হলে তাকে মহামারী বলা যায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান যতীন্দ্র বোধিপ্রিয় লারমা বা সন্তু লারমা অভিযোগ করেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের মানবাধিকার পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রাক্কালে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা এমন মন্তব্য করে বলেন, সম্প্রতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মহিলাদের উপর সহিংসতার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 21 বছর অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত এর মূল ধারাগুলোর বাস্তবায়ন হয় নাই বলে উল্লেখ করে তিনি বলেন, চুক্তির বাস্তবায়ন প্রায় স্থবির হয়ে পড়ায় পার্বত্য এলাকা বাসিন্দারা অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার মধ্যে এক করুণ জীবন যাপন করছেন। সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণ অথবা রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অবস্থার কথা তুলে ধরে বলেন, তাদের অবস্থা আরো করুণ। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের ছত্তিশগড়ে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে 7 জন মাওবাদী নিহত হয়েছেন, এর মধ্যে 3 জন মহিলাও আছেন। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ শনিবার সকালে ছত্তিশগড়ের সীতাগড় জঙ্গলে গুলির লড়াই শুরু হয়ে যায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও মাওবাদীদের সঙ্গে। এলাকায় যে মাওবাদীরা জড়ো হয়েছে সেই খবর আগে থেকেই ছিল বাগানবাড়ি থানায়। সেই মতো অপারেশন চালায় DRG। নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি AK-47 রাইফেল, একটি 303 রাইফেল, কার্বাইন ও প্রচুর গুলি। পুলিশ সূত্রের খবর, এদিন সকাল 6টা নাগাদ এলাকায় জড়ো হয়েছিল 30-40 জন মাওবাদীদের একটি দল, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান তার বৈরীপক্ষ ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে একগুচ্ছ মারণাস্ত্র ব্যবহার করে ভারত আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করেছে। কাশ্মীর সীমান্তে সর্বসাম্প্রতিক সংঘাত সম্পর্কে পাকিস্তান বলছে যে পাকিস্তানের অংশে ভারতীয় অস্ত্রে 2 জন অসামরিক লোক নিহত এবং 11 জন আহত হয়েছে। আজ পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানি ও ভারতীয় সীমান্তে অস্থায়ী সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলের কাছে নীলাম উপত্যকায় 31 জুলাই এই হতাহতের ঘটনাটি ঘটে। তারা অভিযোগ করছে যে ভারতীয় সেনাবাহিনী ওই উপত্যকায় গুচ্ছ অস্ত্র ব্যবহার করে এবং তাদের মতে ইচ্ছে করেই অসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই অভিযোগে ঠিক একদিন আগেই ভারত আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দেয়। ট্রাম্প কাশ্মীর বিবাদে নিষ্পত্তির জন্য এই 2টি পরমাণু শক্তিসম্পন্ন দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। হংকংয়ে আজ আবার আরেক দফা সপ্তাহান্তের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। হংকং যে প্রত্যর্পণ আইনের কারণে সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠানো যেত তার বিরুদ্ধেই প্রথমে এই বিক্ষোভ সেখানে শুরু হয়। সেই প্রস্তাবিত আইন এখন স্থগিত রাখা হয়েছে, তবে প্রতিবাদ বিক্ষোভ এখনও চলছে। এই বিক্ষোভে এখন সেখানে গণতান্ত্রিক সংস্কারের এবং ওই অঞ্চলের ওপর চীনের নিয়ন্ত্রণের পরিসমাপ্তির জন্য দাবি তোলা হচ্ছে। প্রাক্তন এই ব্রিটিশ উপনিবেশ 22 বছর আগে চীনের কাছে হস্তান্তরের পর সাম্প্রতিক সময়ে এটি হচ্ছে সেখানে সবচাইতে বড় সামাজিক আন্দোলন। এই সপ্তাহান্তে নিয়মিত বিক্ষোভ ছাড়াও হংকংয়ে গণতান্ত্রিক সংস্কারের জন্য আসছে সোমবার শহর জুড়ে ধর্মঘট হবার কথা রয়েছে। হংকং পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর। গত বছর ব্রিটেনে একজন সাবেক রুশ গোয়েন্দা এবং তার কন্যাকে বিষ প্রয়োগের ঘটনার কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলছে যে এই নতুন পদক্ষেপের কারণে বিশ্বব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো রাশিয়াকে দেয়া কোনো ঋণ, আর্থিক বা কারিগরিক সহায়তার মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকেও রাশিয়ার সঙ্গে কোনোরকম আর্থিক লেনদেনে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ নিয়ন্ত্রিত রাসায়নিক বা জৈব জিনিসগুলোর দ্বৈত ব্যবহারের জন্য রাশিয়ার কাছে রপ্তানি করার লাইসেন্স নাকচ করার নীতি আবার চালু করা হবে। 15 দিনের কংগ্রেসের বিজ্ঞপ্তির সময়সীমার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং তা অন্তত 1 বছর বহাল থাকবে। উত্তর কোরিয়া বলছে তাদের নেতা কিম জং উন নতুন রকেট ব্যবস্থার সাম্প্রতিক পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের বিষয়টি পরিচালনা করেছিলেন। বলা হচ্ছে যে এই নতুন রকেট দক্ষিণ কোরিয়া ও সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ জানায় যে কিম নিজেই এই নতুন রকেট নিক্ষেপের কার্যক্রম তদারকি করেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদেই শুনেছেন। আবার এক দফা সপ্তাহান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হংকং। আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটিস অ্যান্ড গ্লোবাল স্টাডিজের শিক্ষক ডক্টর সাইদ ইফতিকার আহমেদ বিষয়টি ব্যাখ্যা করেছেন আমাদের শ্রোতাদের জন্য তার ব্যক্তিগত মতামত এবং বিশ্লেষণের নিরিখে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
হংকংয়ে এখন আবার আর এক দফা সপ্তাহান্তের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি পিছনের পানে ফিরে তাকাই তাহলে দেখতে পাই যে 1989 সালে তিয়েনআনমেন স্কোয়ারে যে আন্দোলন হয়েছিল, যেটা কিনা তখন গণতান্ত্রিক আন্দোলন বলে চিহ্নিত হয়, তারপরে অনেক জল গড়িয়েছে, অনেক পানি বয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে এই হংকংয়ের কর্তৃত্ব হস্তান্তর করা হয়েছিল চীনের কাছে, সেটাও হয়ে গেল 22 বছর 1997 সালে। ইদানিং আবার শুরু হয়েছে। প্রথমে তো শুরু হলো যে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডের কাছে প্রত্যর্পণ আইনের বিরোধিতায়, তারপরে হংকংয়ের নির্বাহী কর্ত্রী ক্যারি ল্যামের পদত্যাগের দাবিতে, এবং এখন আবার হচ্ছে সংস্কারের দাবিতে। তো গোটা পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন?
ধন্যবাদ। সমস্যাটি যেটি দাঁড়িয়েছে, আপনার 1997 সালে হংকংকে গণচীনের কাছে হস্তান্তর করা হয়। এর আগে হংকং আপনার 156 বছর ব্রিটিশদের অধীনে ছিল। এখন আমরা যেটা দেখেছি, যে সমস্ত দেশ ব্রিটেনের অধীনে ছিল, সেখানে এক ধরনের উপনিবেশিক শাসন এবং উপনিবেশিক শোষণ থাকলেও সেখানকার জনগণ যে সংগ্রামটা করেছিল উপনিবেশিকতার বিরুদ্ধে, সেই সংগ্রামের মধ্যে দিয়ে একটি গণতন্ত্রের চেতনা সেখানে ডেভেলপ করে। কিন্তু যখন চীনের কাছে হংকংকে হস্তান্তর করা হয়, তখন যেটা বলা হলো যে গণচীন এক চীন দুই নীতি বা দুই ধরনের রাজনৈতিক ব্যবস্থা বজায় রাখবে। অর্থাৎ গণচীনে একনায়কতান্ত্রিক শাসন থাকলেও হংকংয়ে তারা গণতান্ত্রিক ব্যবস্থা আগামী 50 বছর পর্যন্ত রাখবে। এই শর্তে ব্রিটেন কিন্তু গণচীনের কাছে হংকংকে 1997 সালে হস্তান্তর করে। কিন্তু পরবর্তীতে যে বিষয়টা দেখা গেল, যে হংকংয়ের যে জনগণ যে অনুভব করতে শুরু করলো যে গণচীন আস্তে আস্তে হংকংকে গণচীনের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, এবং গণচীনের যে ব্যবস্থা সেটিকে সেখানে সাথে হংকংয়ের ব্যবস্থাকে ইন্টিগ্রেট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এটাই কিন্তু চুক্তিতে অবশ্য ছিল। কিন্তু যেহেতু জনগণের মধ্যে একটা গণতান্ত্রিক একটা চেতনা সেখানে ডেভেলপ করেছে, সুতরাং তারা এই বিষয়টাকে দেখছে যে সম্পূর্ণ গণতন্ত্রহীন একটা সমাজ তৈরি হবে যদি হংকং গণচীনের সাথে মিশে যায়। ফলে মূল বিক্ষোভের মূল কারণটা কিন্তু এই জায়গাটাতে। আমরা 2014 সালে আমরা হংকংয়ে বিক্ষোভ দেখেছি, এখনও দেখছি, এবং এই বিক্ষোভটা এবার শুরু হয়েছে আপনি যেটা বললেন যে বন্দি প্রত্যাপনের যে চুক্তি বা যেটা করতে যাচ্ছিল, বিলটা আনতে যাচ্ছিল, সেটারকে কেন্দ্র করে। কিন্তু পরবর্তীতে আপনার সেটা অনেক অ্যারেস্ট এবং বিভিন্ন কিছুর ফলে এটা আজকে নানা ফর্মে দানা বেঁধেছে। এবং আজকে এটার সাথে যে বিষয়টা আপনি একটু আগে উল্লেখ করলেন যে সংস্কারের যে বিষয়টা, সেটা যুক্ত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে 5টা দাবিতে আন্দোলন চলছে। এর একটি হচ্ছে যে বিলটিকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং সেটিকে ঘোষণা দিতে হবে। দ্বিতীয়ত, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সমস্ত চার্জ মানে উঠিয়ে নিতে হবে, এবং এই বিক্ষোভকে রায়ট বলা যাবে না, এবং বিক্ষোভের বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, এবং যে সংস্কার যে প্রক্রিয়া সেটিকে চলমান রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত কিছুর মূল সুরটা হচ্ছে হংকংয়ের যারা অধিবাসী সেখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখতে হবে।
জি, আপনি এই যেটা কিনা বললেন যে 1989 সালে গণতান্ত্রিক যে আন্দোলন থিয়েনানমান স্কোয়ারে শুরু হয়েছিল সেটা, এবং তারপরে 1997 সালে যখন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করল, তার আগে আমরা জানি যে দীর্ঘদিন হংকংবাসীরা একটা বিশেষ ধরনের আর্থসামাজিক ব্যবস্থায় থেকেছে এবং তাতে অভ্যস্ত ছিল। সেখান থেকে চীনের আর্থসামাজিক ব্যবস্থায় ফিরে যাওয়া বা ওটার সঙ্গে নিজেদেরকে জড়ানো এবং এখন আবার সেখান থেকে অনেকটা বের হয়ে আসার একটা প্রয়াস, এরকম অনেকে মনে করছেন। আপনি কি ব্যাপারটাকে সেভাবে দেখেন?
হ্যাঁ, অনেকটা তাই। আসলে হংকংবাসী কতটুকু চীনের সাথে মিলে যেতে চাচ্ছিল কি চাচ্ছিল না সেটা তো আসলে মূল্যায়ন করা হয়নি, বিশেষত যেহেতু চুক্তিটা হয়েছিল ব্রিটেন এবং গণচীনের মধ্যে, যেহেতু হংকং ছিল গণচীনের অংশ এবং সেই অনুযায়ী ব্রিটেনকে, এবং ব্রিটেন মূলত গত 90 বছর ব্রিটেনে একটা লিজ ছিল, হ্যাঁ, সুতরাং সেই লিজটা সে আবার প্রত্যর্পণ করেছিল গণচীনের কাছে, সুতরাং সেই ভূমিটা প্রত্যর্পণ করে দিতে হবে। এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা মূল্যায়নে কোনো অবকাশ কোনো পক্ষেই রাখেনি, ফলে সেটাকে আসলে গণচীনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বলা হয়েছিল যে দুই রকম ব্যবস্থা সেখানে বজায় রাখতে হবে, কিন্তু গণচীন সেখানে শর্ত দিয়েছিল 50 বছরের মধ্যে হংকংকে আর্থসামাজিক রাজনৈতিক সবভাবে গণচীনের সাথে অঙ্গীভূত করে ফেলা হবে। কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে এই মুহূর্তে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু এর বিপরীতে, তারা মনে করছে যে একনায়কতান্ত্রিক ব্যবস্থা বা এক ধরনের যে সমাজতান্ত্রিক ব্যবস্থা যেটা চীন দাবি করছে, এ ধরনের ব্যবস্থা সাথে তারা অভ্যস্ত নয় বা এ ধরনের ব্যবস্থা তারা পছন্দ করছে না। এর চেয়ে তারা যে ধরনের এনভায়রনমেন্টে ছিল, অর্থাৎ এক ধরনের গণতান্ত্রিক এবং এক ধরনের পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, এটিকে তারা বজায় রাখতে চাচ্ছে, এবং এটি এই স্ট্যাটাস কোটা বজায় রাখবার জন্যই অথবা এটিকে আরেকটু বিকশিত করবার জন্য তারা এই রিফর্ম প্রক্রিয়ার দাবিটি করছে। সুতরাং এই বিষয়টা আগামী দিনগুলোতেও কিন্তু গণচীনের জন্য একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে, কারণ হংকংয়ের এই যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সহসা স্তিমিত হয়ে যাবে বা প্রশমিত হবে বলে আমার কাছে মনে হয় না, বরং আকাঙ্ক্ষাটা বোধহয় আরও বাড়বে।
আপনি এই যে আকাঙ্ক্ষাটার কথা বলছেন, এটা যে জন্মসূত্রে তাদের যে গ্রন্থি বা আদি যে তাদের গ্রন্থি ছিল সেখান থেকে বের হয়ে এসে এই আকাঙ্ক্ষার পরিপূরণ করার জন্যে হংকংবাসীদের এই যে ইচ্ছে, এই যে ঐকান্তিক চাওয়া, এটাকে আপনি কতখানি বাস্তবসম্মত বলে মনে করছেন?
এটি একটি অত্যন্ত জটিল বিষয়, কারণ এখানে গণচীন চাবে না যে হংকংয়ে একটি ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং এক ধরনের ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে বজায় থাকুক। কারণ আপনি তিয়ানমেন স্কোয়ারের কথাটি বললেন, এবং গণচীন তার যে আসলে সমাজতন্ত্রের নামে যে একদলীয় সে শাসন ব্যবস্থা এবং মত প্রকাশ এবং বাকস্বাধীনতার যে অভাব এবং মানবাধিকারের যে বিষয়গুলো রয়েছে, এইগুলি নিয়ে চীন একটা অস্বস্তিতে রয়েছে, আন্তর্জাতিক একটা চাপের মুখে রয়েছে। এখন গণচীনে যদি, দুঃখিত, হংকংয়ে যদি আপনার এর বিপরীত একটা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বজায় থাকে, সেখানে চীনের যে শাসক গোষ্ঠী তারা ভয় পাচ্ছে যে এটি আবার গণচীনের যে অধিবাসী তারা আবার এই চিন্তাধারা অনুপ্রাণিত হন কিনা, এবং এটি আবার যে মূল ভূখণ্ড চায়নার সেখানে কোনো রাজনৈতিক সমস্যা তৈরি করে কিনা তিয়ানমেন স্কোয়ারের মতো। সুতরাং এটি একটি অস্বস্তিকর পরিবেশ গণচীনের জন্য, শুধু তার আভ্যন্তরীণ কারণও এবং তার আন্তর্জাতিক কারণও। এবং হংকং কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, এ ধরনের নানান বিক্ষোভ এই সমস্ত কিছু কিন্তু হংকং, গণচীন এবং এশিয়ার অর্থনীতির উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে। সুতরাং যে বিষয়টা আজকে দাঁড়িয়েছে যে একদিকে গণচীন বিষয়গুলিকে যেমন সমাধানও করতে পারছে না, আবার অপরদিকে হংকংয়ে বাসীও যে তাদের যে দাবি দাওয়াগুলোকে যে বাস্তবায়ন করে ফেলবে সব সহসা সব কিছু, সেটিরও কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। তো সব কিছু মিলে বিষয়টা আরও দীর্ঘদিন এরকমই থাকবে, কম বা বেশি, কখনো স্তিমিত হয়ে আসবে আবার কখনো গণবিক্ষোভ দেখা দেবে, এরকমভাবেই চলতে থাকবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।
জি, এই আপনি যেটা বলছেন ইতিহাস দিকে তাকিয়ে, যে 1989 সালের তিয়ানমেন স্কোয়ারের আন্দোলন, 1997 সালে চীনের কাছে হস্তান্তর, এবং তারপরে এখন এই যে বিচারার্থে প্রত্যর্পণ বিলের বিরোধিতা এবং সর্বসাম্প্রতিক সংস্কারের জন্য এই দাবি, এটা কি হংকংবাসীদের নতুন একটা সত্তার আবির্ভাবের ইঙ্গিত বহন করছে, নাকি তারা একটা অস্থিরতার মধ্যে আছে যে নিজেদের পরিচয় সঠিকভাবে নিজেরাই চিহ্নিত করতে পারছেন না?
তারা বোধহয় নিজেদের পরিচয়টা চিহ্নিত করতে পেরেছেন, নতুন সত্তা উনি বলছেন এই কারণে, কারণ এ ধরনের অ্যাসপিরেশনটা এই ধরনের সিস্টেমের সাথেই তারা ছিলেন। তারা যেই বিষয়টাতে ভয় পাচ্ছেন সেটা হচ্ছে যে গণচীনের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেলে পরিপূর্ণভাবে তারা যে এক ধরনের যে গণতান্ত্রিক চর্চা তারা করতে পারছে না, এক ধরনের যে বাক স্বাধীনতার বিষয়টা সেখানে রয়েছে, এক ধরনের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি যদি বিলোপ ঘটে তাহলে তাদের জীবনযাত্রায় কী ধরনের তার প্রভাব পড়বে সেটি নিয়ে আসলে হংকংবাসী চিন্তিত। এবং সেই চিন্তার জায়গা থেকে অস্থিরতা জন্ম নিয়েছে, সেখান থেকে এক ধরনের বিদ্রোহের মনোভাবের জন্ম নিয়েছে। এবং তারা যেটা বুঝতে পারছে যে চুক্তি অনুযায়ী 50 বছর পরে কিন্তু হংকং পুরোপুরি চায়নার যে রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার সাথে পুরোপুরি অঙ্গীভূত হয়ে যাবে, এই বিষয়টা হংকংবাসী পছন্দ করছে না। আবার অন্যদিকে গণচীনও অন্তর্ভুক্ত করবার প্রশ্নে হংকংবাসীর কি চিন্তা ভাবনা করছে, এ ধরনের কোনো গণভোট দিতেও কিন্তু গণচীন আগ্রহী নয়। গণচীন যেটা চাচ্ছে অনেকটা সেই চুক্তি কি বাস্তবায়ন করতে হবে যে কোনো ফর্মেই হোক, হ্যাঁ সেটাকে চাপিয়ে দেওয়ার ব্যাপার একটা রয়েছে গণচীনের পক্ষ থেকে। কিন্তু হংকংবাসীর যে ভিন্ন চিন্তা চেতনা করছে সেটাকে গণতান্ত্রিকভাবে ধারণ করা, তাদের চিন্তার আলোকে পদক্ষেপ নেয়া, এই পদক্ষেপ না নিয়ে গণচীনকে এক ধরনের শক্তি প্রয়োগের চিন্তা ভাবনা করতেই দেখা যাচ্ছে। সুতরাং সমস্ত কিছু মিলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং সেই জটিলতা গণচীনের নীতির কারণেই খুব সহসা কাটবে বা অদূর ভবিষ্যতে কাটবে বলে মনে হচ্ছে না।
হংকংবাসীদের আশা আকাঙ্ক্ষা তা সে যেটাই হোক না কেন, চরিতার্থ হোক, এই আশাবাদের মধ্যে দিয়ে আমরা এখনকার এই সাক্ষাৎকারের ইতি টানছি। ডক্টর সাইদ ইফতেখার, আপনি আমাদেরকে সময় দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থীদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান। কামাল রহমান মিশিগান রাজ্যের ডিট্রয়েটে আমেরিকান মূলধারার রাজনীতিতে একজন সক্রিয় কর্মী। এবার শুনুন ওই বিতর্ক অনুষ্ঠান সম্পর্কে কামাল রহমানের মূল্যায়ন। তার সাক্ষাৎকার নেন শাকুবতনা স্ট্রিন কুইন।
মিশিগান রাজ্যের ডেট্রয়েটে সম্প্রতি হয়ে গেল ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠান। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান হয়। কামাল রহমান, এ বিষয়ে আপনার মূল্যায়ন।
তো ডিট্রয়েট ইজ এ ইন্টারভিউ পার্ট আর কি ওই মানে ইলেকশনে, যেহেতু ম্যানুফ্যাকচারিং সিটি এবং অটো ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু হলো ডিট্রয়েট, তো এই জন্য এই মিশিগানের যে এফেক্ট হয় আর কি খুব বেশি, আর এই জন্য আমি ডেমোক্রেটিক ক্যান্ডিডেটরা আসছিলেন। আর দে ট্রাই টু অ্যাড্রেস দি যে ইস্যু যেগুলো কাজে এফেক্ট করে এবং হেলথ কেয়ার সব ইস্যুই ছিল, এবং ইমিগ্রেন্ট, মিশিগান একটা বিগ ইমিগ্রেন্ট স্টেট, ইভেন আমরা যে সিটিতে উইদিন ডিট্রয়েট আই থিঙ্ক একটা বিরাট পার্সেন্টেজ হলো ইমিগ্রেন্ট পপুলেশন, তো অল দিস ইস্যু যেটা এফেক্ট করতেছে ট্রাম্পের পলিসি আর এগুলো খুবই আর কি হোল হার্টেডলি সবাই ফলো করতেছে যে কি হয় আর কি রেজাল্টটা কি হয়।
মিশিগানে তো অনেক বাঙালিও থাকেন, বাঙালি সম্প্রদায় বেশ বড়, হ্যামট্র্যামাক শহরে যেমন বেশ বাঙালি আছে এবং আশেপাশের অন্যান্য শহরেও অনেক বাঙালি আছে, তাদের কি প্রতিক্রিয়া?
তো এখানে একটা বাংলাদেশিরা লার্জলি বিকজ অফ অনেক রিজনের জন্য, পলিটিক্যাল রিজনে বেশিরভাগ বাংলাদেশিরা ওই ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করে আর কি ক্যান্ডিডেটদেরকে, কারণ ওরা আমরা সবাই রিলেট করতে পারি অনেক, যেমন ইমিগ্রেশন ইস্যু বলেন, এরপরে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট লোন বলেন, ইয়ে করেন, এগুলা মোর ফেভারেবল ইয়ে আসে ওই ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেটদের কাছ থেকে। এরপরে অনেকে আবার ইনভলভ আছেন অনেক ডেমোক্রেটিক ককাসের সাথে, আর এই জন্য সবাই খুব ক্লোজলি ফলো করছে এটা, আর অনেকে গিয়েছিলেন ওই ডিবেট দেখতে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ,
এ পর্যন্ত যে সকল প্রার্থী আছেন তাদের মধ্যে কোনো বিশেষ প্রার্থী কি বেশি জনপ্রিয়তা অর্জন করেছে মিশিগানে?
তো বার্নি স্যান্ডার্স, উনার অ্যাপিল টু ইয়াঙ্গার পিপল খুবই জনপ্রিয়, ইয়ংদের মধ্যে। গত ইলেকশনে উনি ইমেন্সলি পপুলার ছিলেন ইভেন বাংলাদেশি কমিউনিটিতে। ওনার যে পলিসিগুলো আছে, যেগুলো আমি আগেই বললাম যে এগুলো আমাদের কমিউনিটিকে মোর ফেভারেবলি এফেক্ট করে, শুধু আমাদের না মানে মোস্টলি ইমিগ্রেন্ট এবং এখানে যারা যে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস যারা আছে ওদের ওদের জন্য ওনার পলিসিটা মোর ফেভারিং। আর যে ওনার যে আউটরাইট স্পিকিং যে এবিলিটি, উনি যে হি ডাজন্ট ফিয়ার এনিথিং, স্পিকস দিস ট্রুথ, তো ওনার পপুলারিটি আছে। এর মধ্যে আবার অনেকে আছে, ওয়ারেন, এলিজাবেথ ওয়ারেন অনেকে ভালো পায়, জো বাইডেন, জো বাইডেনকে অনেকে মনে করে যে ট্রেডিশনাল পলিটিশিয়ানস।
আচ্ছা, আর মহিলা যেসব প্রার্থী আছে, আপনি ওয়ারেনের কথা বললেন, তবে যেমন কামালা হ্যারিস আছেন, আরেকজন আছেন তুলসি গ্যাবার্ড, এরা দুজনই ভারতীয় বংশোদ্ভূত আংশিকভাবে, তাদের কোনো জনপ্রিয়তা আছে?
তুলসি গ্যাবার্ডের ওনার জনপ্রিয়তা আছে অনেকে, এখন উনি রিলেটিভলি নিউ আমাদের কমিউনিটিতে। কামালা হ্যারিস যদিও বারবার নিউজের মধ্যে আসছেন যেহেতু ক্লাশ উইথ ট্রাম্প এন্ড ইন অল ডিফারেন্ট রিজনস, তো তুলসি গ্যাবার্ড ওনার জনপ্রিয়তা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে আমাদের কমিউনিটিতে, কারণ ওনার পারফরমেন্স ডিবেটে, ওনার পারফরমেন্স এবং ওনার যে লাস্ট ইলেকশনে উনি আলটিমেটলি আই থিঙ্ক পার্নিকে সমর্থন দিয়েছিলেন, এবং ওনার যে ইয়ে আছে দ্য এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন দিক দিয়ে ওনারও মানে সমর্থন আছে। তবে আমাদের কমিউনিটিতে কামালা হ্যারিস, এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স আর জো বাইডেন ওনারাই বেশি মানে পরিচিত আর কি।
আচ্ছা, আর আপনারা যারা বেশ সক্রিয় রাজনীতিতে, আপনারা কিরকম প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্য?
তো আমরা এইবার ইলেকশন, এটা খুবই ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট সবার জন্যই, তো আমরা এডুকেশন, অনেকে যদিও ভোটের রাইট আছে, ভোট সিটিজেন আছে, ভোটের রেজিস্ট্রেশন অনেকে করে না, কিংবা কোনো অনেকে মনে করে এটা ঝামেলা, কি লাভ কি হবে না হবে, তো আমরা এডুকেশন মানে ওই ভোটার এডুকেশন এই বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে এই এডুকেশন চলতেছে, রেজিস্ট্রেশন চলতেছে, আর যাতে সবাই যেতে পারে আর কি। অনেকে আবার যাদের ছুটি থাকে আমরা অনেকে ভলান্টিয়ার করি ওই সবাইকে ভোটিং সেন্টারে নিয়ে আসার জন্য, আর এই এরপরে তো আর কফি হাউস টক তো আর আছেই।
আচ্ছা, আরেকটা কথা উল্লেখ করতে হয় যে আপনাদের ওখানে বাংলায় ব্যালট পত্র আছে, সেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, লোকজন ভোট দেয় তাতে সাহায্য করে, তাই না?
জি, তো বাংলা ব্যালট আমাদের সিরিও হ্যামট্রনিক, যেটা একটা আনক্লেভ সিরিও ডিট্রয়েটের ভিতরে, তো এখানে বাংলাদেশি অ্যাবাউট 30-40% বাংলাদেশি, আর বাকি অ্যানাদার 40% হবে ইয়েমেনি, আর এরপরে রেস্ট অফ দেম হলো পোলিশ এবং অন্যান্য কমিউনিটির লোকজন। তো এনি কমিউনিটিতে যদি 5% বেশি ভোটার থাকে, তো এখানে ব্যালটটা ওই ল্যাঙ্গুয়েজে করার জন্য ইয়ে আছে আর কি, কেউ যদি দাবি তোলে। তো আমরা বাংলাদেশি, আমরা খুবই অ্যাক্টিভ এই এই এরিয়াতে, তো আমরা ওই ব্যালটের বাংলা ব্যালট করা হয়েছিল, এটা হেল্প করতেছে। আবার যদিও আমাদের কমিউনিটিতে আসলে আই ডোন্ট নো মানে কোনো স্টাডি হয় নাই যে হাউ ডিফারেন্স, how much difference does it make, but bangla ballot eta definitely ekta amader jonno ekta advantage jara mone vote dite paren na, to amar personal experience ami dekhi oneke vote dite giye prothome jara ekdom ei ballot system er age bangla korar age to amra oi voting center e amra volunteer kortechi mane lokjon der kono help lage kina, to ekjon mohila ami dekhlam উনি বাইরে আসতেছে আর ওনার পিছনে ওই পোলিং এজেন্ট আসতেছে, তো ওনার হাতে ছিল ব্যালট, তো উনি নিয়ে আসতেছে, এই জন্য উনি আসলে উনি ইংলিশ জানে না, উনি নতুন সিটিজেন হয়েছে, আর তো উনি আসতেছে এই জন্য যে উনি এসে বলছে ভাই আমি তো ইয়ে পাই না, আমি কোনো চিহ্ন খুঁজে পাই না কাকে ভোট দেবো, আর উনি এক্সপেক্ট করছিল যে বাংলাদেশে যেরকম ব্যালট আছে যেমন মই চিহ্ন বলেন আর বিভিন্ন প্রতীক যে থাকে, তো আমি ওই পোলিং এজেন্টকে বললাম ওনার মানে সিচুয়েশন, এরপরে আমরা ওইটা দেখে আমরা উই চেঞ্জ আওয়ার ট্যাকটিক, আমরা সবাইকে ভিতরে যাওয়ার আগে এক্সপ্লেইন করে দিতে চেষ্টা করছি আর কি, যে এইভাবে ভোট দিবেন।
আচ্ছা,
তো এটা একটা গুড এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, এটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য, কোনো চিন্তা করি নাই যে লোকজন আসলে গিয়ে খুঁজবে চিহ্নটা আর কি।
কামাল রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
মাই প্লেজার, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধার বন্যার্থতদের মাঝে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব চৌদ্দগ্রাম কুমিল্লার পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
প্রায় অর্ধেক বাংলাদেশ এবার বন্যার পানিতে নিমজ্জিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের জেলা গাইবান্ধার সাঘাটা এবং ফুলছড়ি উপজেলা। এই অঞ্চলের বন্যার্তদের অসহায় অবস্থার বাস্তব চিত্র তুলে ধরে একাধিক সংবাদ প্রচার হয় ভয়েস অব আমেরিকায়। ফলে এসব বানভাসীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব বিজয় করা চৌদ্দগ্রাম কুমিল্লার সদস্যরা।
আজকে আমরা কুমিল্লা থেকে আপনাদের এখানে এসেছি।
বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এবারের প্রবল বন্যায় লণ্ডভণ্ড হয়ে যাওয়া পরিবারগুলো বাড়িতে ফিরলেও সরকারিভাবে তেমন সহায়তা না পাওয়ার অভিযোগ করেন বেশিরভাগ বন্যাতরা। ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের ত্রাণ সামগ্রী হাতে পেয়ে তাদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।
খুব অতি কষ্টে দিন নিবেন আসি, কোনো কিছু খাবার নাই। 300 চাউল চন্ডী পুজোত পাইছিলাম, তাকে এনা এনা করি আর দুই মুঠ তিন মুঠ করে আন্দি আন্দি খাবার নাসি। কোনো মতন খালি জীবনটা আঁকতে নাসি, কোনো দিকে যাবার পাই না। ভিক্ষে ভোজনে খুব অতি কষ্টে আসি। এটা দিলেন খুব ভালো হলো দাদা, খুব বাঁচি থাকো।
আপনারা দিলেন আমার খুব সুবিধা হলো।
বাড়িতে পানি আসে, এই তো খুব মুশকিলই পড়ে আছি। প্যাকেটটা পেয়ে ভালো উপকার হয়েছে।
এদিকে অসহায় বন্যার্তদের হাতে খাবার সামগ্রী তুলে দিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব বিজয় করা চৌদ্দগ্রাম কুমিল্লার সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ।
আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমরা ত্রাণ কার্য সম্পাদন করেছি। শুধু এক দুটুকু বলবো, এখনো পানি এখনো গড়বাড়ে ডুবে আছে, আমরা আস্তে আস্তে যা দেখেছি। সব মিলিয়ে আমি বলবো যে দেশের উচ্চবিত্ত যারা আছেন ওনারা যেন একটু সাহায্যের হাত বাড়িয়ে বানবাসী মানুষদের পাশে দাঁড়ায়। সরকারিভাবে খুব পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে আমি মনে করি না, ওইভাবে ত্রাণ পাচ্ছেও না, সবারই অভিযোগই শুনলাম শুধু। আর আমরা তো যৎসামান্য ত্রাণই দিয়েছি, চেষ্টা করেছি, আমাদের দেখা দেখি যদি আর কেউ এগিয়ে আসে।
ত্রাণ কার্যক্রমে অংশ নেন ভয়েস অব আমেরিকা নিজামপুর ফ্যান ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল আলম শিপন, নতুন শ্রোতা মেহরাজ হাবিব চৌধুরী, মোহাম্মদ শফিক, তুষার খন্দকার ও রায়হান মোর্শেদ। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মিতালির আসর শুরু করছি, চিঠিপত্রের জবাবের আসর। আর আজকে প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, সভাপতি বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব, বাড্ডার নাঙ্গলকোট, কুমিল্লা থেকে, বাংলাদেশ থেকে। এবং তিনি তার ফোন নম্বরও পাঠিয়েছেন, টেলিফোনে পরে যোগাযোগ করব। আপনি লিখেছেন যে আপনি অনেক দিনের শ্রোতা, কিন্তু নিয়মিত শ্রোতা হয়েও আপনি আমাদের ক্যালেন্ডার হাতে পাননি এবছর। আমরা দুঃখিত ভাই, তবে এটুকু বলতে পারি যে আপনার নামে আমি বুঝতে পাচ্ছি ক্যালেন্ডার পাঠানো হয়েছে, আপনি কেন পাননি জানি না। তবে এই মুহূর্তে যদি কয়েকটি আমাদের কাছে থেকে থাকে তাহলে তার মধ্যে থেকে একটি অবশ্যই আপনাকে পাঠাবার ব্যবস্থা করব। আপনি যে ঠিকানা লিখেছেন নাঙ্গলকোট কুমিল্লা, সেই ঠিকানাতেই আমরা পাঠাবো। আপনি পোস্ট অফিসে জেনে নেবেন আজ থেকে 10 দিন পর।
এরপরে যোগাযোগ করেছেন পুষ্পিতা এবং সুশীল সরকার কলকাতা থেকে। তারা আমাদের অনুষ্ঠান মাঝে মধ্যে শোনেন এবং ওয়েব থেকে তারা আমাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করেন। শর্ট ওয়েবে শুনতে তারা পান না, মিডিয়াম ওয়েবে প্রচারিত হচ্ছে, মিডিয়ামে প্রচারিত হচ্ছে, শর্ট ওয়েবে তারা শোনার চেষ্টা করেন। কিন্তু ভাই দুঃখিত, শর্ট ওয়েবে বাংলা অনুষ্ঠান এখন আর প্রচার করা হচ্ছে না, মিডিয়াম ওয়েব 190 মিটার ব্যান্ডেই প্রচার করা হয় বাংলা অনুষ্ঠান, এবং আপনারা দেখতেও পারেন ফেসবুকে সরাসরি প্রচার করা হয়। তো চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি যাব ঢাকায়। কয়েকজন শ্রোতা বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকায় এসে মিলিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আজকে তারা কি আলোচনা করছেন, শ্রোতারা একসঙ্গে বসে কি ভাবছেন, তাদের মুখেই শুনব। তো এই মুহূর্তে টেলিফোনের লাইনে কে আছেন?
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
মাসুমুল্লাহ মাজেদ, গাজীপুর থেকে এসেছি।
আচ্ছা, তো আপনারা যেখানে মিলিত হয়েছেন, আপনার কথা, আপনার কি আলোচনা করছেন, কি বিষয় নিয়ে আপনারা ভাবছেন, সে আপনাদের চিন্তা ভাবনা আপনাদের কাছে শুনতে চাই। মাসুম,
আমরা বাংলাদেশের বয়সিত আমেরিকা ফ্রেন্ড ক্লাবের সাথে বিভিন্ন অঞ্চলের লোকজন আমরা একসাথে আজকে হয়েছি ঢাকায়, প্রায় 10-15 জন লোক আলোচনা করতেছি কিভাবে এই বয়সিত আমেরিকা ফ্রেন্ড ক্লাবকে আরো সক্রিয় এবং বেগবান করা যায়। কারণ বাংলাদেশের সব অঞ্চলের লোকই বয়সিত আমেরিকা শুনে, সেই সাথে আমাদের সাথে এখানে যেমন আবদুল্লাহ ভাই আছে, সে সবচেয়ে পুরানো শ্রোতা, তারপর যুবরাজ আছেন, তারা প্রায় 30-35 বছর যাবৎ লেগে আছেন বয়সিত আমেরিকা শুনতেন, তখন রেডিওর মাধ্যমে শুনতেন, এখন ফেসবুকে পেজে আমরা শুনি, তারাও শুনেন,
এবং ওয়েব পেজেও আমাদের খবরাখবর পাচ্ছেন। আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা ওয়েব পেজ রয়েছে, সেখানেও আপনারা অনেক কিছুই জানতে পারেন সেখান থেকে।
সেই সাথে আমরা আগামী এই মাসের 17 তারিখে ঢাকায় আমাদের একটি ফ্রেন্ড ক্লাবের আয়োজনে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রস্তুতি সভা নিয়ে আজকে ব্যাপক আলোচনা হলো এবং সর্বশেষ অবস্থায় আমরা রয়েছি।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাসুম। আমি এবার অন্য কারো কাছ থেকে শুনতে চাই, কারণ আমাদের হাতে তো সময় খুব বেশি না, সুতরাং আমি আরো দু একজনের কাছে শুনবো। হ্যাঁ বলুন।
আসসালামু আলাইকুম আপা, আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম রিপন, নাটোর থেকে বলছি।
বলুন, আপনার ক্লাব কি করে?
আমার ক্লাব, আমি এর আগেও ভয়েস অফ আমেরিকাতে একাধিকবার আমি সাক্ষাৎকার দিয়েছি, তো এখন তো আমি নরমালি ঢাকায় সেটেল।
আচ্ছা,
এখন ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের উপরে আমরা সক্রিয় ভাবেই অ্যাক্টিভিটিস করে চলছি আর কি।
এখন যে বর্ষাকাল এবং অনেক জায়গায় খুবই বন্যা হচ্ছে, অনেকে মানুষজন সেখানকার বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, তো কোথাও কোনো ফ্যান ক্লাব আপনারা কি কিছু করছেন?
ইন দা মিন টাইম তো যুবরাজ ভাই অলরেডি গাইবান্ধা গিয়ে আপনার একটা সেশন করে আসছে, আর আমরা এখন ঢাকাতে ডেঙ্গুর উপরে ক্লাব অ্যাক্টিভিটিস থেকে আমরা কিছু সচেতনতার লিফলেট এবং আদার্স অ্যাক্টিভিটিস আমরা করতেছি আর কি।
আচ্ছা, খুব ভালো কথা,
ছড়িয়ে দিচ্ছি।
আচ্ছা, আর কিছু বলবেন নাকি আমি অন্য কোন শ্রোতার কাছে যাব?
ওকে, থ্যাংক ইউ আপা,
ধন্যবাদ।
আমি সাজ্জাদ হোসেন রিজু, রয়েছে ঢাকা থেকে। আমার ক্লাবের ঠিকানা হচ্ছে মহিলা কলেজ পাড়া, ঝিনাইদহ। ক্লাবের নাম ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাব।
তো আপনারা কি কাজ করেন, আর আপনাদের ক্লাবে, আমার জানতে ইচ্ছে করে যে মহিলা সদস্য কি নেই?
জি, আমাদের ক্লাবে আসলে মহিলা সদস্যরা আছেন, কিন্তু তারা আসলে নিয়মিত চিঠি লেখেন না, তবে অনুষ্ঠান শুনে থাকেন।
অনুষ্ঠান শুনেই শুধু না, আপনাদের যেসব কর্মসূচি, রিজু, আপনাদের যেসব কর্মসূচি রয়েছে, আমরা শুনতে পাই যে দরিদ্রজনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করছেন, বর্ষাকালে বৃক্ষরোপণ করছেন, অথবা কোথাও বন্যা কবলিত এলাকাতে গিয়ে ত্রাণ সাহায্য দিচ্ছেন, তো এইসব কাজকর্মে মহিলা সদস্য যারা আছেন ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের বিভিন্ন জায়গায়, শুধু আপনার এলাকাতেই নয়, তো তারা কি কখনো অংশগ্রহণ করেন কর্মসূচিগুলোতে এবং কিভাবে করেন?
হ্যাঁ, তারা আসলে আমাদের সাথেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, কিন্তু আসলে চিঠিপত্রের অনুষ্ঠানে তাদের উপস্থিতি কম হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা আসলে সাংসারিক ব্যস্ততার দরুন নিয়মিত চিঠি লিখে উঠতে পারেন না।
না, চিঠি লিখে
আমাদের আমাদের পুরুষ শ্রোতাদের সাথে নারী শ্রোতারাও ওতপ্রোতভাবে জড়িত এবং তারা আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসেই তাদের সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
আমি সকল শ্রোতাকেই বলবো, আমার মনে পড়ে আজ থেকে প্রায় 10-11 বছর আগে ঢাকায় গিয়েছিলাম এবং তখন মিলন ছিলেন আমাদের একজন সদস্য, দুঃখিত তিনি মারা গেছেন কিছুদিন আগে। তো মিলন আমাকে একটি ক্লাবে নিয়ে গিয়েছিল, সেখানে কিন্তু মহিলা ক্লাব ছিল, আর আমার যতদূর মনে পড়ে হোম ইকোনমিক্স কলেজে নাসরিন হুদা বিথি, এখন আমাদের সংবাদদাতা, তিনি কিন্তু ওই মহিলাদের নিয়ে একটি ক্লাব গঠন করেছিলেন। তো এই ধরনের দু একটি ক্লাবের কথাই আমরা জানতে পারি যেটা শুধু মহিলাদের নিয়ে পরিচালিত। এবং আমি আপনাদের জানাচ্ছি যে কক্সবাজারে যখন গত বছর আমি গিয়েছিলাম সেখানেও কিন্তু কক্সবাজার ভিওএ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট কিন্তু মহিলা। তো সেই মহিলারা যখন আমরা কথা বলতে চাই কারোর সাথে, তাদের টেলিফোন নাম্বার বা তাদের সাথে কেউ যোগাযোগ করিয়ে দিতে পারেন না কেন, সেটাই আমরা মানে আমার দুঃখ নিজের, আমরা সবাই সেটা চিন্তাভাবনা করি। তো আশা করি যে আপনারা আগামীতে যখন বক্তব্য রাখবেন, যখন টেলিফোন নাম্বার দেবেন, তখন মহিলা সদস্যদের সাথেও আমাদের যোগাযোগের ব্যবস্থা করে দেবেন। এরপর কে বলবেন?
এখানে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আগামী 17 তারিখে আমরা ঢাকাতে যে শ্রোতা সম্মেলন করতে যাচ্ছি সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা শ্রোতা উপস্থিত থাকবেন।
ধন্যবাদ। এবারে অন্য কেউ বলবেন?
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি আবু তাহের সাঙ্গাল থেকে বলছি।
বলুন
জি আপু। তো আমাদের শ্রোতা সংঘটা বর্তমানে টাঙ্গাইলে যে বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়েছে এবং সেই সাথে আমাদের এলাকায় কিছু কিছু ডেঙ্গুর প্রভাব বিস্তার করাতে সেখানে আমরা সচেতনতামূলক কাজ করে যাচ্ছি যাতে ডেঙ্গুর কোনো প্রকোপ আমাদের এলাকায় মহামারী ধারণ না করে।
এছাড়া আপনারা কি কোনো চিকিৎসা ব্যবস্থায় বা সেই ধরনের কোনো স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করে কোনো ব্যবস্থা নিচ্ছেন?
আমরা যারা ডেঙ্গু প্রকোপে আক্রান্ত দু একজন, এখনো টাঙ্গাইলে এতটা প্রকোপ হয়নি, বন্যার্ত এলাকায় কিছুটা হয়েছে, সেখান থেকে তাদের আমরা সহযোগিতা করে আমরা হসপিটালে তাদেরকে প্রেরণ করছি। ওখান থেকে
আপনারা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন মানে ক্লাবের পক্ষ থেকে?
আমরা আসলে আমরা শুধু সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে হসপিটাল পর্যন্ত আমরা ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।
সেটা তো অবশ্যই, চিকিৎসা তো ব্যবস্থা হাসপাতালেই করা হবে, কিন্তু আপনারা এই যে সাহায্য করছেন এটাও প্রশংসনীয় একটি উদ্যোগ। আর কোনো কর্মসূচি আপনাদের আছে কি?
কর্মসূচির মধ্যে হলো আমরা যে ভিওএ ফ্যান ক্লাবের পক্ষ থেকে আগামী 17 তারিখে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেছি এবং যাতে শ্রোতা সংখ্যা অধিকতর হয় এবং মহিলা শ্রোতাও যাতে এখানে পার্টিসিপেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা কিছুটা কাজ করে যাচ্ছি।
আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হাতে খুব একটা সময় নেই, আর একজন কিছু বলতে পারেন, কেউ কি আছেন ওখানে?
আসসালামু আলাইকুম আপা, আমি সাইফুর রহমান বলছি।
বলুন
আপা, আমরা তরুণরা আগে থেকেই আপনাদের ভয়েস অফ আমেরিকার উপরে আমাদের একটা আস্থা সেই ছোটবেলা থেকেই হয়ে আসছে, সেই সাথে আমরা এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে, তো আমাদের মাধ্যমে আমরা তরুণদেরকে আর একটু কমিউনিকেশনটা আর জানানোর ইচ্ছা প্রকাশ করতেছি যে ভয়েস অফ আমেরিকার মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারি, সেজন্য আমরা ওই 17 তারিখের প্রোগ্রামে আমরা তরুণরা অনেকেই থাকতেছি।
ধন্যবাদ আপনাদের, আশা করব যে আগামীতে কোন সময় আমরা ঢাকায় গেলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে এবং তখন বিস্তারিত আলোচনা হবে। এবং যারা ইয়াং জেনারেশন আছে, আমাদের একটি কর্মসূচি আমরা নিয়েছি এনজিআই নেক্সট জেনারেশন ইনিশিয়েটিভ, তো সেটা নিয়ে আমরা কাজ করব এবং আপনাদেরকে বিস্তারিত জানাবার সুযোগ হবে, সেটাই আশা করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
বাংলাদেশের সুপরিচিত লেখক সাংবাদিক আনিসুল হক সম্প্রতি ওয়াশিংটনে আয়োজিত বাংলা বইমেলায় এসেছিলেন, সে সময় তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন লেখক সাংবাদিক আনিসুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আনিস ভাই, আপনি যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে বিভিন্ন বইমেলাতে এসেছেন, নিউ ইয়র্কে একটা বড় বইমেলা হয়, একাধিকবার এসেছেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন আস্তে আস্তে বইমেলা হচ্ছে, ওয়াশিংটন ডিসিতেও হয়েছে এবং আগেও হয়েছে। এই যে প্রবাসে বইমেলা হচ্ছে, ক্রমশ এগুলো বাড়ছে, এটা আপনাকে কতটা আনন্দ দেয়?
আমার জন্য খুবই আনন্দদায়ক, আমি বাংলা ভাষার লেখক, আমি বাংলাতেই লিখি, কিন্তু এই সুদূর আমেরিকায় এসে যখন আমি বাংলা ভাষার পাঠকদেরকে পাই, আমার বইয়ের পাঠকদেরকে পাই, আমার টেলিভিশন নাটকের দর্শকদেরকে পাই এবং তারা এসে আমার কাছে স্বাক্ষর নেন, বই নেন, কথা বলেন, খুবই ভালো লাগে। তো আমার মনে হয় যেহেতু প্রবাসে বাঙালিদের সংখ্যা বাড়ছে, নিউ ইয়র্ক তো প্রায় দ্বিতীয় ঢাকা হয়ে গেছে এবং নিউ ইয়র্কে চলাচল করতে গেলে ইংরেজি ভাষা না বলে শুধু বাংলা ভাষা ব্যবহার করলেও দিন যাপন করা সম্ভব, সেক্ষেত্রে বইমেলা যে আস্তে আস্তে বাড়বে, এই জাতীয় অনুষ্ঠান বাড়বে, এটা খুবই স্বাভাবিক এবং তাই ঘটছে। এবার তো নিউ ইয়র্কের বইমেলা তো 28 বছরে পা দিল। আমি 2005 সালে প্রথম আসি, 2006 সালে আমাকে উদ্বোধন করতে আনা হয়েছিল। এরপর থেকে প্রায় প্রতি বছরই আসা হয়, কারণ ওই সময় অন্য কাজে হয়তো আমেরিকায় এসেছি, কাজে নিউ ইয়র্কের বইমেলাটাতে আমি শত প্রণোদিত হয়ে যাই, ভালো লাগে।
এখন কম্পিউটারে মানুষ অনেক বেশি সময় দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দিচ্ছে, বই তো অনেক আগের থেকে পৃথিবীর ইতিহাসে বই মানুষ পড়ছে, কিন্তু মানুষের সময় তো সংকুচিত হয়ে যাচ্ছে, বইয়ের পাঠক কি আসলে বাড়ছে কি না?
বাংলাদেশে বইয়ের পাঠক মোটের উপর বেড়েছে। এর কারণ জনসংখ্যা বেড়েছে, শিক্ষিত অক্ষর জ্ঞান সম্পন্ন সাক্ষর মানুষের সংখ্যা বেড়েছে এবং ক্রয় ক্ষমতা বেড়েছে। আমাদের তো প্রায় 4 কোটি ছেলেমেয়ে স্কুল কলেজে যাচ্ছে, এদের পাঠ তৃষ্ণা প্রবল, কাজে এরা পড়তে চায়। বিশ্ব সাহিত্য কেন্দ্র আব্দুল আবু সাইদ স্যারের নেতৃত্বে প্রায় 20 লক্ষ ছেলেমেয়েদেরকে বাছাই করা 10টা করে বই প্রত্যেকের কাছে পৌঁছে দেয়, তারা বই পড়ে, কিন্তু অনুপাতে হয়তো কমে গেছে। আগে হয়তো শিক্ষিতদের শতকরা 20 জন বই পড়তো, এখন হয়তো শিক্ষিতদের শতকরা 3 জন পড়ে, কিন্তু সেটাও এত বেশি সংখ্যক মানুষ আমরা লেখাপড়া করছি আর বাংলাদেশের জনসংখ্যা এত বেশি যে মোটের উপর বইমেলায় বিক্রি কিন্তু প্রতি বছরই বাড়ছে। কারণ আমি নিজেও বইমেলায় পাঠক হিসেবে যাই, লেখক হিসেবে যাই, আর আমি যেহেতু প্রথম আলো পত্রিকায় কাজ করি, আমাদের একটা প্রকাশনা প্রতিষ্ঠান আছে প্রথমা, আমি তার খবর রাখি, আমাদের প্রথমার বিক্রি প্রতি বছর বাড়ছে।
বইয়ের লেখকও তো বাড়ছে, কবি লেখক বই প্রকাশের সংখ্যাও বেড়ে গেছে অনেক বেশি, সেটা কতটা ইতিবাচক? যারা লিখছেন মানটা কি তারা ধরে রাখতে পারছেন?
হ্যাঁ, এইখানে আসলে একটা চিন্তারও বিষয় আছে, আবার চিন্তার বিষয় নাইও। চিন্তার বিষয়টা হচ্ছে যে এখন তো প্রকাশনা খুব সহজ হয়ে গেছে, আমরা যে কেউ টাইপ করতে পারি এবং সহজেই অল্প পয়সাতেই নিজের বই নিজেই বের করে ফেলতে পারি। এবছর বোধহয় বইমেলাতে 5000-এর মতন বই বের হয়েছে, এবং আমি সবাই বইয়ে হাত দিলেই বুঝি যে এই বইটা প্রকাশ না হলেও হয়তো পারত, বিশেষ করে মুদ্রণ প্রমাদ, দুর্বল বাক্য, যেটা বই হিসেবে হয়তো বিলি না হয় ভালো ছিল। কিন্তু আবার আমি আমার শিক্ষক মানে আমি তাকে গুরু মানি, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের একটা কথা বলি, আমি তাকে বলেছি স্যার এ ধরনের বই বের না হলে কী হয়, তিনি বলছেন একটা মানুষ শখ করে তার স্বপ্নগুলো জড়ো করে একটা বই বের করতে চায়, তুমি কেন নিরুৎসাহিত করতে চাও? আর আমি যে বলছিলাম চিন্তার কারণ নাই, কারণ আপনি যদি দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই, জীবনানন্দ দাশের প্রথম বই, বুদ্ধদেব বসুর প্রথম বই কিন্তু অত মানসম্পন্ন নয়। এখন আমরা যদি মান নিয়ন্ত্রণ করে মানসম্পন্ন হবার পরেই কেবল বই বের করতে দিতাম, তাহলে হয়তো আমরা রবীন্দ্রনাথকেই পেতাম না, অঙ্কুরে বিনষ্ট করতাম, আমরা হয়তো আতুর করে জীবনানন্দ দাশকে সমাহিত করে ফেলতাম, সেটা খুব ভালো কথা নয়। আরেকটা বিষয় হচ্ছে যারা মান নির্বাচন করেন প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠিত একটা মান, সেটা সবসময় নির্ভুল নয়। অনেক সময় প্রবীণরা, প্রতিষ্ঠিতরা, যেটাকে বলে কায়েমি যারা, তারা নবীনদেরকে চিনতে ভুল করেন। রবীন্দ্রনাথও কিন্তু জীবনানন্দ দাশকে প্রশংসাও করেছেন, তবুও একটু মানে আন্তরিকভাবে যে গ্রহণ করেছেন তাও না। এরকম আমরা হরহামেশাই দেখি যে নতুন যিনি একটা নতুন কিছু নিয়ে আসেন, প্রবীণেরা তাকে সচরাচর গ্রহণ করে না। যেমন স্যামুয়েল বেকেট, তার একটা বই, প্রথম বইটা 38 বার প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিল, সেটা তো হতেই পারে। কাজেই কে ভালো কে খারাপ এটার দায়িত্ব তো আমরা নেব না, বই বের হচ্ছে, এর মধ্যে যেগুলি ভালো সেগুলি টিকবে। কোনো লেখকের হয়তো প্রথম বইটা ভালো হয়নি, তিনি দ্বিতীয়বার ভালো বই নিয়ে আসবেন, সে আশা আমরা করতেই পারি।
এবং উপন্যাসে যেমন দুই ধরনের চরিত্র থাকে, একটা হচ্ছে স্ট্যাগন্যান্ট আর একটা হচ্ছে ডাইনামিক, লেখকও কিন্তু প্রথম বইয়ের চাইতে দ্বিতীয় বইয়ে নিজেকেই অতিক্রম করে যেতে পারেন, আবার কোনো কোনো লেখক এক জায়গাতেই অনেক বছর তারা দাঁড়িয়ে থাকেন। রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, যাদের কথা আপনি বললেন, এটা আমি জানতাম না যে তাদের প্রথম দিকের লেখাগুলো দুর্বল ছিল,
এটা আমি বলছি, হয়তো আরেকজন এ নিয়ে তর্ক করবে,
কিন্তু তারা যেই পর্যায়ে নিয়ে গেলেন নিজেদেরকে সেইটা সবাই হয়তো নিতে পারবে না, আবার কোনো কোনো লেখক পারবেন, সুতরাং আমরা জানি না। এবং আপনি যে কথাটি বললেন খুব গুরুত্বপূর্ণ যে প্রবীণরা অনেক সময় নবীনদেরকে চিনতে ভুল করেন, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় ইউনিভার্সাল, এটা শুধু লেখকদের ক্ষেত্রে না, এটা একটা নতুন গায়ককে শ্রোতারা নিতে চায়,
এটা হতে পারে, হ্যাঁ,
কোন জায়গায় একটা নতুনকে কেউ সহজে নিতে চায় না এবং নতুনকে ভীষণ কষ্ট করে জায়গা করতে হয়। এটা
রবীন্দ্রনাথের ওই সবুজের অভিযান কবিতাটার মধ্যে আছে না, ওই যে প্রবীণ ওই যে পরম পাকা, চক্ষুৎকর্ণ দুইটি ডানায় ঢাকা, ঘুমায় জেনে চিত্রপটে একা, ওরা বলছে হঠাৎ আলো দেখবে যখন ভাববে একই বিষম কাণ্ডখানা, হঠাৎ আলো দেখলে একটু ঝলকানি লাগে তো, তখন মনে হয় যে কী ঘটে যাচ্ছে, তখন আমরা একটু প্রত্যাখ্যান করি আর কি, এটা হয়।
আপনি রবীন্দ্রনাথের কথা বলছিলেন, তার অবদানের কথা বলছিলেন, আমি ইংরেজি সাহিত্যে আমাদের যে পাঠ্যসূচি সেখানে আমাদেরকে শেক্সপিয়ার পড়তে হয়েছে, শেক্সপিয়ারের বিভিন্ন নাটক, সেখানে আমরা টলস্টয়ের অনুবাদে আমরা পড়েছি, টলস্টয় পড়েছি, আমরা লোরকা পড়েছি, স্প্যানিশ কবি লোরকা পড়েছি, আমরা দস্তয়েভস্কি পড়েছি, রাশিয়ান সাহিত্য পড়েছি, এবং এরকম অনেক দেশের সাহিত্য আমাদের, ফ্রান্স কাফকা পড়েছি আমরা, ক্যামু পড়েছি আমরা,
আলবের ক্যামু,
এবং এই যে সারা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের লেখা পড়েছি, কিন্তু এত কিছু পড়ার পরেও আমি অন্তত ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের সমকক্ষ কোনো সাহিত্যিক আজ পর্যন্ত পাইনি।
এটা বাঙালির পক্ষে পাওয়া কঠিন। আসলে রবীন্দ্রনাথ কিন্তু একটা বিস্ময়কর প্রতিভা। আইনস্টাইনের সঙ্গে যখন কথা বলেছেন, সমানে সমানে কথা বলেছেন। আমি কালকে ওই যে আমি সম্প্রতি এই যে ওয়াশিংটন ডিসির অনুষ্ঠানে শ্রেয়া ঘোষ ঠাকুরের তার গানের মধ্যে আবার ওই বিপুল তরঙ্গরে গানটা শুনলাম। তো মানে আমাদের এই জগৎটা যে একটা তরঙ্গ, আমার কাছে মনে হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সটাও তার মধ্যে আছে, বা চিন্তার ক্ষেত্রে জাতীয়তাবাদের বিপদ সেটার বিষয়েও তিনি সচেতন ছিলেন। রাশিয়া গিয়ে তিনি মুগ্ধ হয়েছেন, কিন্তু এর মধ্যে যে জবরদস্তিটা আছে সেটা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সাংঘাতিক এরকম বড় প্রতিভা, চিন্তাশীল, এবং তার গানগুলির মধ্যে একই সঙ্গে প্রেম, একই সঙ্গে পূজা, দেশপ্রেম, কত কিছু যে আছে এটার কোনো তুলনা হয় না। কিন্তু বাংলাদেশের বাইরে বা বাঙালির বাইরে রবীন্দ্রনাথ অতখানি কিন্তু বিশ্ববাসী তাকে যতভাবে গ্রহণ করা উচিত গ্রহণ করে নাই। আসলে বাংলা ছাড়া এটা মনে হয় সম্ভবও না, নাকি? কারণ আপনি একটু আগে যে নামগুলি বলছিলেন যে ইংরেজি বিভাগে আপনাদের পাঠ্য ছিল, তলস্তয় থেকে কামু পর্যন্ত, তারা যেমন সারা পৃথিবীতে পঠিত হন, রবীন্দ্রনাথ কিন্তু ওইভাবে পঠিত হয় না। সেইটাতে বাংলাদেশের বা বাঙালির কোনো ক্ষতি হয় নাই। আমি মনে করি বিশ্ববাসীর উচিত রবীন্দ্রনাথকে আরেকবার আবিষ্কার করে পাঠ করা, তাহলে এই উত্তপ্ত পৃথিবীটা একটু শীতল হতো
নিশ্চয়ই।
এমনকি এই যে পরিবেশ আন্দোলন, জলবায়ুর পরিবর্তন, আপনি মুক্তধারা নাটকটা দেখবেন, আপনি রক্তগরবী নাটকটার মধ্যে সব, মানে অচলাচল নাটকের মধ্যে এইসব সব কথার কিন্তু ইঙ্গিতগুলি কিন্তু আছে যে মানে একটা অসাধারণ।
সেই রক্তকরবীর মধ্যে, রাজার মধ্যে যে একাকিত্ব এবং যে ঈর্ষা,
এটা তো একশোভাবে ব্যাখ্যা করা যায়। যেমন কাপকা আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, কাপকা আসলে
মেটামরফোসিস,
বা আপনার ওই যে ক্যাসল,
আলবার্ট ক্যামু, দ্য আউটসাইডার,
রাইট। তেমনিভাবে রবীন্দ্রনাথকেও আপনি এই এই এক রক্তকরবীকেই কতভাবে ব্যাখ্যা করতে পারেন। কেউ বলবে এটা পুঁজিবাদের প্রতীক, শ্রমিকদের শ্রম শোষণ, কেউ বলবে যে এটা একটা স্বৈরতন্ত্রের নিঃসঙ্গতা, যেটা মার্কেজের খুব প্রিয় সাবজেক্ট, যে যখন স্বৈর শাসকরা তাদের ভিতরে যে নিঃসঙ্গতাটা থাকে সেইটা, কেউ হয়তো আপনার মতন করে বলবেন যে ব্যক্তি মানুষের সংকট। তো বড় সাহিত্যিকদের তো এটা একটা থাকে যে আপনি বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করেন,
এবং আমার মনে হয় রবীন্দ্রনাথের এই দিকটাও কখনো তেমন বলা হয় না। আপনি যেটা বলছিলেন যে রাশিয়ার যে জবরদস্তির ব্যাপারটি, যেটিকে তিনি সেই রকম ভালো চোখে দেখেননি, ঘরে বাইরের মধ্যেও আমরা দেখেছি যে স্বদেশী আন্দোলনের মধ্যে যে জবরদস্তিটা ছিল এবং মন্ত্র পাঠের মধ্যে যে জবরদস্তি, অচলায়তনের মধ্যেও তিনি তার বিপক্ষে কথা বলেছেন, ঘরে বাইরের মধ্যেও তিনি নিখিলেশ সন্দীপের এই জবরদস্তি কিন্তু কখনো পছন্দ করেনি।
আবার গোড়া উপন্যাসে গোড়া পুরো জিনিসটাই, যখন জানা গেল যে গোড়া আসলে ব্রাহ্মণই না, সে আসলে একটা ইংরেজের সন্তান, তখন এতক্ষণ ধরে যে ও বলছিল যে এই বর্ণবাদ ভালো, পুরোটাই অর্থহীন হয়ে পড়ে। মানে সবটা মিলিয়ে রবীন্দ্রনাথের কোনো তুলনা হয় না।
আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকার সব শ্রোতাকে আমি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ। ধন্যবাদ তাওহিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলছেন তিনি দেখতে চান যে ভূমিতে স্থাপিত মধ্যপাল্লার আমেরিকান ক্ষেপণাস্ত্র এশিয়ায় মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসেবে এই প্রথম বিদেশ সফরের সময় এসপার সংবাদদাতাদের বলেন যে বিরাট এলাকা জুড়ে এই ইন্ডো প্যাসিফিক অঞ্চল গঠিত, সেজন্যই এ ধরনের অস্ত্রের প্রয়োজন রয়েছে। রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক মধ্যপাল্লার পারমাণবিক শক্তি চুক্তি বা INF চুক্তির কারণে এর আগে যুক্তরাষ্ট্র 500 থেকে 5,500 কিলোমিটার দূরত্বের ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র স্থাপন করতে পারছিল না। ওয়াশিংটন গতকাল শুক্রবার INF চুক্তি থেকে বেরিয়ে এসেছে এই কথা বলে যে রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে আজ কাতারের রাজধানী দোহাতে অষ্টম দফা শান্তি আলোচনা কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তারা রোববার আবার আলোচনায় বসবে বলে জানা গেছে। বর্তমানে দোহায় অবস্থিত ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আয়েশা তানজিম বলেন যে দুপক্ষ আজ দোহায় প্রায় 2.5 ঘন্টা ধরে বৈঠক করেছেন, কিন্তু বৈঠক শেষে কেউ কোনো মন্তব্য করেননি। তবে তানজিম বলছেন যে এই আলোচনার আগে উভয় পক্ষই এরকম আভাস দিয়েছিলেন যে তাঁরা সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছেন। এই সপ্তাহের গোড়ার দিকে তালিবান আলোচনাকারীদের মুখপাত্র সোহেল শাহিন ভয়েস অফ আমেরিকাকে বলেন যে দুপক্ষই প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করেছে এবং একটি খসড়া প্রায় সম্পূর্ণ করেছে, যাতে তাঁর কথায় আমরা গুরুত্বপূর্ণ সব বিষয়ের উপরই আলোকপাত করেছি। পাকিস্তান তার বৈরীপক্ষ ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে একগুচ্ছ মারণাস্ত্র ব্যবহার করে ভারত আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ করেছে। কাশ্মীর সীমান্তে সর্বসাম্প্রতিক সংঘাত সম্পর্কে পাকিস্তান বলছে যে পাকিস্তানের অংশে ভারতীয় অস্ত্রে 2 জন অসামরিক লোক নিহত এবং 11 জন আহত হয়েছে। আজ পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানি ও ভারতীয় সীমান্তে অস্থায়ী সীমান্ত রেখা অর্থাৎ লাইন অফ কন্ট্রোলের কাছে নীলাম উপত্যকায় 31 জুলাই এই হতাহতের ঘটনাটি ঘটে। তারা অভিযোগ করছে যে ভারতীয় সেনাবাহিনী ওই উপত্যকায় গুচ্ছ অস্ত্র ব্যবহার করে এবং তাদের মতে ইচ্ছে করে অসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এই অভিযোগে ঠিক একদিন আগেই ভারত আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দেয়। ট্রাম্প কাশ্মীর বিবাদের নিষ্পত্তির জন্য এই দুটি পরমাণু শক্তি সম্পন্ন দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। হংকংয়ে আজ আবার আরেক দফা সপ্তাহান্তের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। হংকং যে প্রত্যর্পণ আইনের কারণে সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠানো যেত, তার বিরুদ্ধেই প্রথমেই সেখানে এই বিক্ষোভ শুরু হয়। সেই প্রস্তাবিত আইন এখন স্থগিত রাখা হয়েছে, তবে প্রতিবাদ বিক্ষোভ এখনও চলছে। এই বিক্ষোভে এখন সেখানে গণতান্ত্রিক সংস্কারের এবং ওই অঞ্চলের উপর চীনের নিয়ন্ত্রণের পরিসমাপ্তির জন্য দাবি তোলা হয়েছে। প্রাক্তন এই ব্রিটিশ উপনিবেশ 22 বছর আগে চীনের কাছে হস্তান্তরের পর সাম্প্রতিক সময় এটি হচ্ছে সেখানে সবচাইতে বড় সামাজিক আন্দোলন। এই সপ্তাহান্তে নিয়মিত বিক্ষোভ ছাড়াও হংকং গণতান্ত্রিক সংস্কারের জন্য আসছে সোমবার শহর জুড়ে ধর্মঘট হবার কথা রয়েছে। গত বছর ব্রিটেনে একজন সাবেক রুশ গোয়েন্দা এবং তার কন্যাকে বিষ প্রয়োগের ঘটনার কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলছে যে এই নতুন পদক্ষেপের কারণে বিশ্বব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো রাশিয়াকে দেয়া কোনো ঋণ, আর্থিক বা কারিগরি সহায়তার মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকেও রাশিয়ার সঙ্গে কোনো রকম আর্থিক লেনদেনে অংশগ্রহণ করতে নিষেধ করা হবে। উত্তর কোরিয়া বলছে তাদের নেতা কিম জং উন নতুন রকেট ব্যবস্থার সাম্প্রতিক পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের বিষয়টি পরিচালনা করেন। বলা হচ্ছে যে এই নতুন রকেট দক্ষিণ কোরিয়া ও সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি আজ জানায় যে কিম নিজেই এই নতুন রকেট নিক্ষেপের কার্যক্রম তদারকি করেছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম
আর আমি আনিস আহমেদ।
আমরা দুজনেই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.